Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জনগণের চিন্তাভাবনা দেশে ও বিদেশে, আর সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন শুরু করছি। এবং শতরূপা যেমন বললেন, আজকের আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের চিন্তাভাবনা দেশে এবং বিদেশে। হ্যাঁ, সারা দেশেই শুধু নয়, বাংলাদেশেই শুধু নয়, বাংলাদেশের বাইরেও প্রবাসী বাঙালিরা উদ্বিগ্ন, দেশে ঘটছে কি কি হচ্ছে। আজকে আমাদের প্যানেলে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী বাংলাদেশের, এবং রয়েছেন ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি লাইনে আছেন?
জি, আছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ধন্যবাদ। ডক্টর আসিফ নজরুল, আপনি আছেন?
জি, আছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আমরা যেমন দেখতে পাচ্ছি টেলিফোন বাজছে, অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা যাক কি কোথা থেকে কি বলছেন।
হ্যালো, হ্যালো, আমি গোলাম ফারুক, ঢাকা বাংলাদেশ থেকে বলছি।
বলুন।
আসলে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে এখানে যে সমস্যাটা হয়েছে বাংলাদেশে, যে রাজনীতিটা কিন্তু আর রাজনীতিকদের মধ্যে নেই, এটা অর্থ এবং পেশী শক্তির হাতে চলে গেছে। এবং রাজনৈতিক যে গণতান্ত্রিক যে আন্দোলনটা, সেটাও কিন্তু আর রাজনৈতিক কর্মীদের হাতে নেই, সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের হাতে চলে গেছে। এবং তাদেরকে এইভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে যে তুমি একটা বাস পুড়িয়ে ফেললে তোমাকে এত টাকা দেওয়া হবে, এত টাকা দিলে দেওয়া হবে দুটো বাস পুড়িয়ে ফেললে। এবং যার জন্য টোটাল গণতান্ত্রিক যে সাধারণ যে অ্যাক্টিভিটিস এর মধ্যে যেভাবে সন্ত্রাস এবং নৃশংসতা, ভয়াবহতা, মর্মাস্তিক কথা ঢুকে গেছে, এখন এখান থেকে আসলে আমাদের বেরোনোর পথ কি, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটা কিন্তু রাজনৈতিক বিদ্যার মাধ্যমেই কিন্তু পথ খুঁজতে হবে, এখানে অন্য কোনো বিকল্প পথে কিন্তু এটার কোনো সমাধান হবে বলে আমার মনে হয় না। বাট কিন্তু যে পর্যায়ে সমগ্র পরিস্থিতিটা গিয়েছে, এটা কিন্তু এমন একটা পর্যায়ে যেটা শেষ সীমানায় পৌঁছে গেছে, এখান থেকে যেভাবে হোক আমাদেরকে কিন্তু ফিরে আসতে হবে এবং অবিলম্বে খুব দ্রুত চলবে বলে চলছে।
গোলাম ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মন্তব্যই আপনি বললেন। তবে এর মধ্যেও একটি প্রশ্ন আছে, যে সন্ত্রাসীদের হাতে দেশের এখন যে ক্ষমতা রাজনীতিকদের মধ্যে নেই, পেশী শক্তির হাতে চলে গেছে, এবং এখান থেকে বেরোনোর পথ কি? অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি বলবেন।
আমার মনে হয় গোলাম ফারুক যে কথাগুলি বলেছেন সেটার মধ্যে যথেষ্ট বাস্তবতা এবং সত্যতা রয়েছে। যেটা হলো যে হ্যাঁ, এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে ইংরেজিতে বলে যে ফেসলেস মার্ডার, প্রত্যেকদিন আজকে সকালবেলা পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি 41 জন, এবং তারপরে বোধহয় আরো 6-7 জন মারা গেছেন। অর্থাৎ ধরে নিতে পারি যে 50 জনের কাছাকাছি খালি গত এক সপ্তাহে মারা গেলেন। এর আগেও আরো মৃত্যুর সংখ্যা রয়েছে, আরো আহত হওয়ার ব্যাপার রয়েছে, অন্য নানা বিধ সন্ত্রাস, আগুন জ্বালানো, মানুষের বাড়িঘর ভাঙা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের উপরে অত্যাচার, নানান রকম ঘটনা কিন্তু ঘটছে, সবকিছু রাজনীতির নামে। এবং গোলাম ফারুক একটা কথা বলেছেন যে রাজনীতিকদের হাতে নেই, চলে গেছে সন্ত্রাসীদের হাতে। কিন্তু আবার তিনি তার মন্তব্যের মধ্যে এই কথাটাও বলেছেন যে এত টাকা দিলে এটা করে আসবে, অত টাকা দিলে ওটা করে আসবে, সেটা কারা করাচ্ছেন, সেটাও কিন্তু আমাদের একটু দেখার বিষয় আছে। যে তার পিছনে কি তাহলে এই রাজনীতিকরা আছেন নাকি অন্য কেউ আছে, তাহলে আমাদের এখন খুঁজে বার করতে হবে যে কারা এই ঘটনাগুলি ঘটাচ্ছেন, কিংবা সন্ত্রাসীদের হাতে দেশটাকে ছেড়ে দিচ্ছেন কারা। এবং এটা তো ঠিকই, আমরা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প তো সবসময়ই জানি, যে যারা এই কাণ্ডগুলি করেন পরবর্তী সময় দেখা যায় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছেন, যে দানব তারা সৃষ্টি করছেন সেই দানবের হাতে। এখন আমাদের যে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে হ্যাঁ, এটা একটা বাস্তবতা বাংলাদেশের, যে রাজনীতিকরা যারা, কিংবা রাজনীতিক বলে যারা আমাদের সামনে আসছেন, রাজনীতি কতখানি আসলে তাদের চিন্তা চেতনার মধ্যে রয়েছে, কিংবা রাজনীতিটাকে ব্যবহার করছেন অন্য কোনো পেশায় থেকেও, কিংবা অন্য কোনো পেশা থেকে এসেও দেশের কিছু ক্ষমতা কিছু অর্থ কিছু সম্পদ তৈরি করার জন্য নিজেদের, অর্থাৎ এটা রাজনীতির ব্যাপার না, এটা হচ্ছে লুটপাটের ব্যাপার। তো রাজনীতি রাজনীতিকদের হাতে নেই, সেটাও যেমন সত্য, যারা রাজনীতিক সেজে আসছেন তারাও রাজনীতি করছেন না,
ওই যে পেশি শক্তি যেমন বললেন গোলাম ফারুক, সেটাই হচ্ছে অর্থ এবং পেশি শক্তি। তো আপনি ডক্টর আসিফ নজরুল, এই প্রসঙ্গে আপনার কিছু বক্তব্য?
জি, আমার বক্তব্য হচ্ছে এই যে আপনার রাজনীতি পেশি শক্তির হাতে চলে যাচ্ছে বা বোয়া মারছে, নাশকতা হচ্ছে, এদের হাতে চলে গেছে বলা হচ্ছে, এটা সত্যি, কিন্তু এটা হচ্ছে উপসর্গ। আসল সংকট হচ্ছে অন্য জায়গায়। আসল সংকট হচ্ছে বর্তমান সরকার নিয়মতান্ত্রিক কোন আন্দোলন করতে দিচ্ছে না। এটা আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তারাও চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে না দেওয়ার জন্য, কিন্তু এবারে মাত্রাটা আরো বেশি। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই। যখন আপনার নির্বাচনকালীন 90 দিন পিরিয়ড শুরু হলো, তখন একটা গভর্নমেন্টের কিন্তু আয়রন গ্রিপটা লুজ করার কথা, আয়রন গ্রিপটাকে একটু রিল্যাক্স করার কথা। ঠিক তখন যখন বিএনপি সমাবেশ ডাকলো, তখন এমনকি মানববন্ধন পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হলো। এখন আপনি যদি একটা দেশের প্রধান বিরোধী দলকে, যেই দল এখন পটেনশিয়ালি সবচেয়ে জনপ্রিয় দল লাস্ট সার্ভে গুলো অনুযায়ী, ইলেকশন রেজাল্ট গুলো অনুযায়ী, তাকে আপনি যদি জনসমাবেশ করতে না দেন, মিছিল করতে না দেন, জনসংযোগ করতে না দেন, তাকে যদি আপনি মানববন্ধন করতে না দেন, তখন নিয়মতান্ত্রিক রাজনীতির স্পেসটা থাকে না। নিয়মতান্ত্রিক রাজনীতির স্পেস না থাকলে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এই ধরনের ঘটনা বেশি ঘটে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এরশাদের একটা ছাত্র সংগঠন ছিল যুব নতুন বাংলা যুব ছাত্র সমাজ, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল করতে দিত না। তখন এর বিরুদ্ধে এই গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে অনেক আপনার বোমাবাজি, গুলি বর্ষণের ঘটনা, অনেক ধরনের মানে নাশকতাপূর্ণ ঘটনা ঘটতো। যখন নতুন বাংলা ছাত্র সমাজকে বিচারণ করা গেছে, তখন কিন্তু এই নাশকতাপূর্ণ ঘটনা অনেক কমে গেছে। তখন এই পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়লাভ হয়ে যেত ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এদের সম্মিলিত মিছিলে।
তার মানে ডক্টর আসিফ নজরুল, আপনি বলতে চাচ্ছেন যে এই যে দমন, যেটাকে আমি মনে করছি আপনি বলছেন, সেটাকে দমিয়ে না রেখে যদি একটু শিথিল করা হতো, তাহলে এই যে বাংলাদেশ অনেকেই বলছেন ছারখার হচ্ছে, পুড়ছে, সেই ঘটনাগুলো ঘটতো না?
আর আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। এর আগে বিএনপি ঢাকাতে দুটো খুব বড় সমাবেশ করেছিল, একটা ছিল 12 মার্চের সমাবেশ যেখানে 5 থেকে 10 লক্ষ লোক ঢাকা এসেছিল, তারপর আরেকটা করেছিল, এটা হচ্ছে আপনার আরো মাস দুয়েক পরে, সেখানেও 5 থেকে 10 লক্ষ লোক হয়েছিল। ওই দুইটা ঘটনাতে একটা নাশকতার ঘটনা আছে? নাই। বরং আপনার জামাত হেফাজত এরা করেছে, কিন্তু বিএনপির যে দুইটা সমাবেশ ছিল আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে একটা নাশকতার ঘটনা ঘটে নাই। আমি বলছি না যে এখন বিএনপি করছে না বা এখন জামাত হেফাজতের অ্যাক্টিভ না, আমার কথা হচ্ছে আপনি যদি সমস্ত গণতান্ত্রিক সমস্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করার পথ বন্ধ করে দেন, 80 থেকে 90 বছর বয়স্ক নেতাদেরকে ধরে আপনি রিমান্ডে দিয়ে দেন, আপনি যদি রিজভিয়ামে যে দলের কার্যালয়ে বসে ঘোষকের ভূমিকা পালন করছিল, এতটা থেকে এতটা কর্মসূচি, সরকার এটাকে নিন্দা জানাই, তাকে রাত 4টা বাজে যদি আপনি এভাবে গ্রেফতার করে নিয়ে যান, তাহলে মানুষ আপনার যা যা অ্যাঙ্গার আছে যে সরকার একটা একতরফা ইলেকশন করতে যাচ্ছে, সেই অ্যাঙ্গারটা, সেই প্রোটেস্টটা কিভাবে প্রকাশ করবে?
তাহলে কি যে কথাটা আজকে বারবার উঠে আসছে যে এরা কারা, কারাই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে, সেই প্রশ্ন বারবার সবার মনের মধ্যে যাচ্ছে। তাহলে তোমার কথার সূত্র ধরে যদি লজিক্যালি এগোই, যৌক্তিক ভাবে এগোই আসিস, তাহলে যদি ধরে নেই যে এত দমনপীড়ন চলছে, বিএনপির লোকজনই এটা করছে দমনপীড়নের জন্য, তাহলে কি সেটাই তুমি বলতে চাইছো?
বিএনপি তো আপনি যেটা বলছেন এটা আংশিক সত্যি। এই যে আপনার আপা, আমার তো প্রমাণ নাই, আমার কাছে মনে হয় কি এই ধরনের অবদমন করলে আপনি এই অ্যাসেসমেন্ট করতে পারেন যে এখানে যে নাশকতা ঘটনা ঘটছে অনেক ভালোতে।
হ্যাঁ বলুন,
হ্যাঁ যে তাহলে বিএনপি তো সমানেই বলে আসছে যে বিএনপি এটা করছে না, সরলীকরণ করে কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতির বিশ্লেষণ করা যাবে না। এখানে কিন্তু অন্যান্য অনেক অগণতান্ত্রিক শক্তি আছে যারা এটা সুযোগ নিচ্ছে, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা জনগণ এটার সঙ্গে মোটেই সম্পৃক্ত বোধ করছে না।
আমি আপনাদের দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের অনেক টেলিফোন আসছে, আমি আরেকটি এক মিনিট আছে না, আমি আমি একটা একটা প্রশ্ন একটা প্রশ্ন
অবস্থার দৃষ্টিতে আমরা ধারণা করতে পারি অনেক নাশকতামূলক ঘটনায় বিএনপি জড়িত থাকতে পারে, আমাদের কাছে প্রমাণ নাই। কিন্তু এই সুযোগে আমি সুলতানা আপার সাথে 100% একমত, এই সুযোগে হয়তো ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী সন্ত্রাস চালাচ্ছে, হয়তো সরকার সন্ত্রাস চালাচ্ছে, বিরোধী দলের উপর ব্লেমটা দেওয়ার জন্য, বিরোধী দলের আন্দোলনের সকল প্রকার সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য, অপপ্রচার চালানোর জন্য অনেক পক্ষ অ্যাক্টিভ থাকতে পারে। আমার কথা হচ্ছে এখানে অ্যাক্টিভ যে ঘটনাগুলো ঘটছে এর একটা বড় অংশের পিছনে বিএনপি থাকতে পারে, এই সুযোগে অন্যান্য দলও করছে, এটা হতে পারে।
আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন নিয়ে তারপরে আপনাদের দুজনের কাছে আসবো, তবে তার আগে একটি সংক্ষিপ্ত বিরতি নেব।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
শ্রোতাদের আরেকবার মনে করিয়ে দিই, আপনারা ভয়েস অফ আমেরিকা থেকে কল ইন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান রাজনীতি, দেশে ও বিদেশে জনগণের চিন্তা ভাবনা, এবং আমাদের প্যানেলে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, অ্যাডভোকেট সুলতানা কামাল এবং ডক্টর আসিফ নজরুল। আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নটি নিয়ে তারপরে আপনাদের কাছে আবার আসছি। হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম
জি, আমি রুমিয়া আহমদ বলছি ঢাকা থেকে, এবং আমি একজন স্কুল শিক্ষিকা। আজকের বিষয় আমার ছিল যে আমি জানতে চাচ্ছিলাম যে আজকে যে দেশের যে অবস্থা, আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি আজকে, তাতে করে আমাদের তো ছেলে মেয়েদের লেখাপড়া তো কিছুই হচ্ছে না। সমস্ত এই যে ছেলেমেয়েরা যে স্কুলে যাবে, কলেজে যাবে, যে সেই আজকে দেখলাম খবরে যে সেই স্কুলের ছাত্র বাসে পড়ে আজকে সে মারা গেল। মানে কি সাংঘাতিক মর্মান্তিক যে অবস্থা হয়ে গেছে দেশে, সমস্ত চারদিকে পুরো পুরো ছাড়ছাড়া হয়ে যাচ্ছে। এবং আমাদের আজ এই ভবিষ্যৎ কোথায়, আমরা এই মানে ভবিষ্যৎ কি এই সমস্ত ছেলে মেয়েদের, এবং দেশের অর্থনীতি বলেন সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশে। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও বলছি এবং অপোজিশন পার্টিকে বলছি যে ওনারা একটা মাঝামাঝি এসে ওনারা একটা কথাবার্তা বলে সুন্দরভাবে আমাদের কি একটা সমস্যার সমাধান করা যায় না? ওনারা কি শুধু নিজের ক্ষমতার কথাই চিন্তা করবেন, দেশের কথা কি ভাববেন না একবারও? এটা সত্যি খুবই দুঃখজনক। আমি আশা করব যে ওনারা খুবই শিগগিরই একটা সমঝোতায় এসে আমাদের দেশে শান্তি এনে দিবেন, এটুকুই বলতে চাই। এবং আপনাদের কি মতামত, আপনারা কি মনে করেন?
ধন্যবাদ রুমিয়া আহমেদ। দেখা যাক আমাদের প্যানেলে যারা আছেন তারা কি মনে করছেন। আমি প্যানেলের কাছে যাওয়ার আগে আরেকটি চিঠি ইমেলে এসেছে, শামীম রেজা লিখেছেন ধামরাইহাট নওগাঁ বাংলাদেশ থেকে, একই ধরনের বক্তব্য তার। বর্তমানে বাংলাদেশের রাজনীতি এই দেশকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে, সরকারি ও বিরোধী দল দুজনে মুখের শান্তির কথা বলছে অথচ তারা কাজে একটু শান্তির দিকে নেই। একদিকে সরকারি দল ক্ষমতায় থাকার লোভ, অন্যদিকে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার লোভ। তারা যদি জনগণের সত্যি শান্তি কামনা করতেন, তাদের কথা ভাবতেন, তাহলে দেশে আজ এই অবস্থা কেন? দুই রাজনৈতিক দল সাধারণ মানুষের লাশের উপর দাঁড়িয়ে খেলা করছে, আজ দেশের সাধারণ মানুষ আতঙ্কিত। আমার প্রশ্ন ওইসব রাজনীতিবিদদের কাছে, তারা কি জনগণের সেবার জন্য রাজনীতি করছেন নাকি অর্থের লোভে, ক্ষমতার লোভে এই রাজনীতি? শামীম রেজার প্রশ্ন ধামরাইহাট থেকে, এবং রুমি আহমেদ যে বক্তব্য রাখলেন তিনি ঢাকা থেকে প্রশ্ন করেছেন, তিনি একজন স্কুল শিক্ষক। তো আমি প্রথমে আসিফ নজরুল কাছে আসছি। ডক্টর আসিফ নজরুল,
দেখুন ওনাদের বক্তব্যটা সত্যি, সামগ্রিকভাবে এটা সত্যি, কিন্তু আপনি যখন গোটা প্রেক্ষাপটে আলোচনা করার তো এখন আপনার খুব উপযুক্ত সময় না। এখন উপযুক্ত সময় হচ্ছে কারেন্ট ক্রাইসিস নিয়ে। কারেন্ট ক্রাইসিসটা সৃষ্টি করেছে ক্ষমতাসীন দল, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, সেটা উনারা যখন নির্বাচনী শিডিউল ঘোষিত হয়েছে তারপর থেকে উনারা যেভাবে দেশ চালাচ্ছেন, এটাতে তো কোনোভাবেই এটাকে নির্বাচনকালীন সরকার মনে হচ্ছে না। তারপর তো তাদের দমন পীড়ন আরো বেড়ে গেছে, এবং তারা যেভাবে বিভিন্ন গণমাধ্যমের একতরফাভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা করছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা করছেন, এমনকি তাদের সাথে নির্বাচনে যাদের যাওয়ার কথা ছিল জাতীয় পার্টি, তাদেরকেও কোনো স্পেস দিচ্ছে না। তো তাদের সমস্ত আচরণের মধ্যে যেটা প্রমাণিত যে তারা সম্পূর্ণ নিজের কর্তৃত্বাধীন একটা ইলেকশন করতে চায়, এবং তারা তাদের পরাজয় দেখতে রাজি না। এখন জনগণ পাঁচ বছর পর পর একটা মাত্র সুযোগ পায় তাদের প্রটেস্ট জানানোর, তাদের আপত্তি জানানোর। সেই সুযোগ যদি কেউ স্ন্যাচ করতে চায় তখন তো আপনার সারা দেশে তো একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। সেই সুযোগ যারা নষ্ট করতে যাবে তারা দায়ী এটার জন্য। গতবার বিএনপি অপকাণ্ড করেছিল, গতবার বিএনপিকে আমরা দায়ী করেছিলাম, এবার আওয়ামী লীগ করছে অপকাণ্ড। আওয়ামী লীগ জনগণের রায় পটেনশিয়ালি তাদের বিপক্ষে আসবে এটা বুঝতে পেরে তারা সম্পূর্ণ একতরফা এবং খুবই সন্দেহজনক একটা নির্বাচন করতে চাচ্ছে, ফলে মূল দায় দায়িত্ব তাদের। হ্যাঁ, আপনি অপ্রধান দায় দায়িত্ব বিরোধী দলকে বলতে পারেন, এবং এক্স্যাক্টলি একই সিচুয়েশন গতবার আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় অপ্রধান দায় দায়িত্ব তাদের ছিল, প্রধান দায় দায়িত্ব ছিল বিএনপি।
কোন অবস্থায় গেলে এই দুই শক্তি থামবে এবং কোন অবস্থায় গেলে তারা বুঝতে পারবেন যে তাদের এই অপকর্মের সুযোগ নিয়ে অন্য দল, যে অগণতান্ত্রিক যে শক্তি আছে, যেটা সরাসরি মদত যোগাচ্ছে বিরোধী দল, এবং যেখানে সরকারি দলও অবশ্যই কোন রকম স্বচ্ছ কিংবা সৎ ভূমিকা নিতে পারে নাই, সেই শক্তির সঙ্গে যখন মোকাবেলা করতে হয়েছে সেখানে, এবং অবশ্যই এখানে যুদ্ধ অপরাধের বিচারের যে ইস্যু সেটা জড়িত। এটা শুধুমাত্র দুটি দলের কিভাবে নির্বাচন হবে কি হবে সেটা নিয়ে এখন আর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেও নাই। তারা খুব যে একটা কিছু করে উঠতে পারবেন যতক্ষণ পর্যন্ত না খুব শক্ত হাতে বলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা দুই দল একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বসে চিন্তা করি যে কিভাবে এই পদ্ধতি সবার কাছে গ্রহণযোগ্য করা যায়, সেখানে তারা আলোচনা করে সেখানটা আসতে পারেন, নির্বাচন করে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের একটা সুযোগ জনগণকে দিতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ করে দিতে পারেন। তবে আমার ব্যক্তিগত একটা যে কথা আছে এখানটায় সেটা হলো যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনা আলোকে রাজনীতি করেন তারাই এটা করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তারা সেটা সৎ হবেন, যতক্ষণ পর্যন্ত সেটা না হয়ে যে কথাগুলি উঠলো যে অন্য কোন উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবেন ততক্ষণ পর্যন্ত প্রশ্নকর্তা জনগণ আমাদেরও প্রশ্ন যে কবে এটার অবসান আমরা দেখতে পাবো।
আর শ্রোতাদের আবার মনে করিয়ে দিই আপনারা সরাসরি টেলিফোন করে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। এই মুহূর্তে আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ থেকে বুধবারের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন চলছে। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং দেশে বিদেশে জনগণের চিন্তা ভাবনা। আমাদের ফোন নাম্বার 202-619-3062 এই নম্বরে সরাসরি টেলিফোন করতে পারেন। আর টেলিফোন বেজে ফেটেছে নিউ ইয়র্ক থেকে বোধহয় কেউ ফোন করছেন। হ্যালো হ্যালো, আমাদের প্রতিযোগিতা জানালেন নিউ ইয়র্ক থেকে টেলিফোন আসছে।
হ্যাঁ শুনতে পাচ্ছি।
হ্যাঁ,
আমি আকবর হায়দার কিরণ।
হ্যাঁ কিরণ বলুন।
আমার কোন প্রশ্ন বা মন্তব্য করার আগে আমি অ্যাডভোকেট সুলতানা কামাল এবং আমার প্রিয় বন্ধু আসিফ নজরুলের কথা শুনে বুঝতে পারছি তারাও খুব নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশের যে অবস্থা এখন, আমি শুরুতেই দায়ী করব বিএনপি এবং আওয়ামী লীগকে, কারণ তারা লায় দিয়ে দিয়ে এই যে মানে সন্ত্রাসী গোষ্ঠী যারা মৌলবাদী গোষ্ঠী ওদেরকে এত মাথায় তুলেছে। এখন আমাদের দেশের অবস্থা অত্যন্ত করুণ, আমরা যারা বিদেশে থাকি আমাদের মানসিক অবস্থা বুঝতেই পারছেন, আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি এবং শঙ্কার মধ্যে আছি। আমি পার্সোনালি বলি, আমার বোনকে কল করেছিলাম পরশু দিন, ঠিক ওই সময় চারটি বোমা ফুটেছে ওনার বাড়ির পাশেই আর কি, বুঝতে পারছেন কি অবস্থা।
আসলে প্রবাসে থাকলেও সবারই তো আত্মীয় স্বজন দেশে আছেন।
অবশ্যই, আমরা এত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবসময় ভালো ভালো বিষয়ে, আজকে একটা ভীষণ সিরিয়াস বিষয় আর কি। তা আমার কথা হচ্ছে যে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায়, আমরা না শুধু সবাই, বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমার পরিবারের অনেকে প্রাণ দিয়েছেন, আমার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা জানি যে পেইনটা কতটুকু আমাদের প্রত্যেকেরই, মানে দুঃখ আছে, বেদনা আছে এবং হারাবার ব্যাপার আছে। এখন যদি হঠাৎ করে কেউ বলেন যে এই 71 সালে কিছুই হয়নি, কোনো ব্যাপারই হয়নি, তাহলে এটা তো কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। আমাদের মধ্যে কে কেউ এমন মনোভাব পোষণ করেন এবং সেটা দেখলে খুব মানে আমাদের ভীষণ দুঃখ লাগে এবং অবশ্যই ক্রোধ জাগ্রত হয়।
কিরণ, আপনার প্রশ্নটা কি?
প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এইভাবে, এই যে আমাদের এক একজনের মোটা মাথা, এক একজনের গো ধরে আছে, আমরা আলোচনায় বসবো আলোচনায় বসবো না, তারপরে কেউ কেউ দলের নেত্রী হয়ে কথা বলেন একদম মানে কাজের বুয়াদের মতো, তা আমরা কিভাবে আমরা আশা করতে পারি আমাদের দেশে শান্তি আসবে? আমার এটাই আমার মানে জিজ্ঞাসা এবং আমার মনের ক্ষোভ আর কি, এটাই বললাম আপনাকে।
অ্যাডভোকেট সুলতানা কামাল,
একটু আপত্তি জানাই যে যিনি
ফোন করছিলেন।
আমার নাম আকবর হাজা কিরণ, একজন সাংবাদিক নিউ ইয়র্ক থেকে।
কাজের বুয়া বলে কিন্তু কোন সেরকম চারিত্রিক বৈশিষ্ট্য নাই যে তারা সবসময় অযৌক্তিক এবং অন্যায় কথাবার্তা বলে। তারা কিন্তু আমাদের মতোই মানুষ, তারা একটা পেশাগত কারণে সেই জায়গায় থাকেন। এখানে আমাদেরও যে কেউ খুব অন্যায় কথা বলতে পারি, তাদের মধ্যে অনেকে আছেন অত্যন্ত বুদ্ধিমান এবং ন্যায়সঙ্গত কথা বলে,
অনেক ন্যায়সঙ্গত কথা বলে থাকেন।
আমি এই প্রতিবাদটা না জানিয়ে পারলাম না, কারণ একটা পেশার সঙ্গে জড়িত আছে যে এই বিষয়টা আমার একটা অত্যন্ত হৃদয় কাছের ব্যাপার। যাই হোক, যে কথাটা হচ্ছে ওনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আজকে আমরা কোনো অবস্থাতেই এই কথা ভুলে যেতে পারি না। এবং আজকে যে পরিস্থিতি হয়েছে, যদি একটু এক সেকেন্ড সময় নিয়ে বলি, সেটা কিন্তু ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছে। সেটার ধারাবাহিকতায় আজকে এসে একটা অত্যন্ত আমি বলবো যে ভয়াবহ বিপর্যস্ত অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। কিন্তু এই অবস্থা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে এবং এটার হুমকি কিন্তু আমরা বহুদিন থেকে পাচ্ছি যে যখনই যুদ্ধাপরাধের বিচার শুরু হবে, শাস্তি পেতে মানুষ শুরু করবে। এখানে শাস্তি কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমাদের নানা মত আছে, সেই আলোচনা আজকে যাওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে যে তখন থেকে আমরা শুনেছি সারা দেশ অচল করে দেওয়া হবে, নানা ধরনের হুমকি ধমকি মানুষকে দেওয়া হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে হুমকি পেয়েছি, নানা হুমকি পেয়েছে। এবং এখন দেখা যাচ্ছে সেটাই অনেকটাই বাস্তবায়িত হচ্ছে এবং সেটা তারা করতে পারছে আবারও ঘুরে। আমি প্রশ্ন সম্পূর্ণ একমত যে যারা রাজনীতির হাল ধরে আছেন, যা মানুষের সেবা করার নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ভোট ভিক্ষা করে সংসদ সদস্য হয়েছেন, সংসার কি বলে দেশ চালাবার দায়িত্ব পেয়েছেন, বিরোধী দলের নেতা হয়ে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তাদের মূর্খতার জন্য এবং তাদের লোভের জন্য আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি।
ডক্টর আসিফ নজরুল, আপনার কিছু বক্তব্য?
জি, আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এবং প্রথম কথা, আপনার যেটা বলেছেন মানবাধিকার কর্মী হিসাবে যে কাজের বুয়া, তাদের অনেকের আচার ব্যবহার আমাদের শিক্ষিত লোকের চেয়ে অনেক ভালো। আমি আপনাকে এই জন্য খুবই শ্রদ্ধা করি যে আপনার জেনে
না, এটা তো অবশ্যই যে তারা অনেক সময় অনেক বুদ্ধি রেখে কথা বলেন।
আচ্ছা, কেন কথা হচ্ছে দেখেন, আপনার যে কথাটা বললো এটা আমাদেরও গভীর বেদনার ব্যাপার। আজকে আপনার যেভাবে জামাত বলেন, হেফাজত বলেন, উগ্রবাদী শক্তির যে উন্মেষ হয়েছে, আপনি ইমিডিয়েটলি দেখলে আপনি বিএনপিকে অবশ্যই দায়ী করতে পারেন এবং প্রধানত বিএনপি দায়ী। কিন্তু আমরা অতীতে বহুবার দেখেছি আওয়ামী লীগ তাদের কাছকারা দিয়েছে, সেই 1986 সালে বিশ্বাসঘাতকতামূলক ভাবে এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে সরে গিয়ে আওয়ামী লীগ এবং জামাত একসাথে ইলেকশন করেছে এবং এরপর আরো অনেক ঘটনা ঘটেছে। তো এখন হয় কি, ধরেন এই দুইটা গণতান্ত্রিক দলের আপনার দায়িত্ব ছিল যে তাদের মধ্যে একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা যেন থাকে, তাদের মধ্যে যেন একটা সুশাসনের প্রতিযোগিতা থাকে, তাদের মধ্যে যেন একটা ভালো করার প্রতিযোগিতা থাকে। এই প্রতিযোগিতা যদি থাকতো, বাংলাদেশের মানুষ জামাতকে কোনোভাবেই পুনরুত্থিত হতে দিত না এবং জামাত কোনোদিন সাহসও পেত না। আজকে এই দুই দলের অসুস্থ রাজনৈতিক কুশাসনের প্রতিযোগিতা, একজন আরেকজনকে হননিস্পৃহা, এই হননিস্পৃহার প্রয়োজনে জামাতকে একবার ব্যবহার করা, একবার জাতীয় পার্টিকে ব্যবহার করা, একবার সমাজের আপনার খেলাফতে মজলিসের মতো দলের সাথে চুক্তি করা, এই ধরনের ঘটনা ঘটার কারণে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে। বাংলাদেশে যারা নিয়মতান্ত্রিক আন্দোলন করে তারা তাদের মধ্যে প্রতিযোগিতার একটা সুস্থ ব্যাকরণ সৃষ্টি না করবে ততক্ষণ পর্যন্ত এই অপশক্তির আমরা আন্দোলন দেখবো এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
ধন্যবাদ। আমরা একটি টেলিফোন পাচ্ছি, অনেকক্ষণ থেকে লাইন কেটে যাচ্ছিল বারবার, দেখি কে ফোন করছেন। হ্যালো।
হ্যালো, আমি সাইফুররহমান ওসমানি, জিতু, লস অ্যাঞ্জেলেস থেকে বলছিলাম।
হ্যাঁ বলুন জিতু।
আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশে বর্তমানে যে সহিংসতা আমরা লক্ষ্য করছি, যেমন পেট্রোল বোমা মেরে, ককটেল মেরে, ট্রেনের ফিস প্লেট উপড়ে ফেলে দেশের সাধারণ মানুষ যারা অনেকেই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, দাবি আদায়ের জন্য একমাত্র পন্থা হিসাবে এ কোন ধরনের রাজনৈতিক অধিকার? দেশের অর্থনৈতিক অবস্থা আজকে বিপন্ন। আমার মনে হচ্ছে যে সারা দেশ আজ জিম্মি হয়ে আছে সন্ত্রাসী কর্মকাণ্ডের তৎপরতায়। যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা লক্ষ্য করেছি যে পাক বাহিনীকে ডেকেছি, দোকানপাট জ্বালিয়ে দিতে, কিন্তু বাসের মধ্যে বোমা মেরে ট্রেন উপড়ে ফেলে সাধারণ মানুষকে হত্যা করার দৃশ্যগুলো কিন্তু আমরা কখনো দেখিনি। প্রবাসী হিসেবে আমরা কিন্তু এই বিষয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। আমার প্রশ্ন আজকের আলোচকদের মধ্যে বেগম সুলতানা কামালের কাছে, যে আপনারা প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি এই সংকট নিরসনের জন্য দেখা করতে গিয়েছিলেন এবং প্রেসিডেন্টের কাছে আপনারা কি প্রস্তাব নিয়ে গেছিলেন এবং প্রেসিডেন্ট আপনাদের এই বিষয়ে কি বলেছেন? এবং জনাব আসিফ নজরুলের কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা আন্দোলন এবং 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় দাবি আদায়ের জন্য সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে রাজপথে যে দৃশ্যগুলো আমরা দেখেছি এবং বর্তমানে বাংলাদেশের রাজপথে রাস্তার মিছিলে যে দৃশ্য সেই সমর্থকদের, সেটা কি এক এবং এর শেষ পরিণতি কোথায়, আমাদের দেশের উত্তরণে আদৌ কোনো পথ খোলা আছে কিনা? ধন্যবাদ।
ধন্যবাদ সাইফুর রহমান ওসমানী। আপনার দুটোই প্রশ্ন দুজনের কাছে, আমি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে আগে যাচ্ছি। জিতু যেমন প্রশ্ন করেছিলেন, প্রেসিডেন্টের সাথে আপনারা দেখা করেছেন, তারপর পরিস্থিতি কি দাঁড়িয়েছে, কোনো ফল পেয়েছেন কি?
যদি প্রশ্নের শেষ অংশ থেকে উত্তর শুরু করি, যে না, এখন পর্যন্ত আমরা কোন রকম দৃশ্যমান কিংবা আমাদের অভিজ্ঞতায় ধরা দিচ্ছে এরকম কোন ফল দেখতে পাচ্ছি না। আমাদের তার কাছে যাওয়ার একটিমাত্র যেটাকে বলে উদ্দেশ্য ছিল কিংবা যেটা আমাদেরকে প্রাণিত করেছিল যাওয়ার জন্য, সেটা হলো যে তিনি একজন অভিভাবক স্থানীয় শুধু ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান হিসাবেও তিনি অভিভাবকের স্থলে আছেন। যে অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথা কোনোভাবেই, যে দুটি বড় শক্তি আছে যাদেরকে ভর করে, আমি আবারও বলবো যে অন্যান্য অগণতান্ত্রিক শক্তিও নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমাদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাদেরকে বন্ধ করার জন্য কোনো কথা শোনাতে পারছি না। তখন একটা বেশ মরিয়া অবস্থাতেই আমরা রাষ্ট্রপতির কাছে গেছিলাম যে তিনি যদি একটা কোনো ভূমিকা রাখতে পারেন। তিনি আমাদেরকে এইটুকু আশ্বাস দিয়েছিলেন যে তার এক্তিয়ারের মধ্যে এবং তার যতটুকু করার আছে সেই সীমাবদ্ধতার মধ্যে তিনি যতটুকু পারার সেটা করবেন। এর বেশি কিছু তার সঙ্গে আমাদের কথাবার্তা হয়নি। কিছু বিধিমালার কথা উঠেছিল যে কোন কোন জায়গায় হয়তো সংবিধান এখন সংশোধন করা আর সম্ভব নয় এখন যে অবস্থা দেখছি সেটার মধ্যে, অতএব সেখানে যদি সংবিধানকে ছেড়ে দিয়ে কিছু বিধিমালা পরিবর্তন করা যায়, দুই দল বসে পারস্পরিক আলাপ আলোচনার সমঝোতার মধ্যে সেটা করতে পারেন, হয়তো তাহলে একটা পথ পাওয়া যেতে পারে।
আর জিতু আসিম নজরুলের কাছেও তো আপনার প্রশ্ন ছিল।
জি, আমি ওনাকে জানতে চাচ্ছিলাম যে আমার সেই প্রশ্নটা ছিল যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা আন্দোলনে এবং নব্বই আন্দোলনে বাংলাদেশের জনগণ যে স্বাচ্ছন্দ অংশগ্রহণ এবং এই সংকট নিরসনে আদৌ এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোন পথ খোলা হয়েছে কিনা, এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ,
ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল।
জি, আমার প্রথম কথা হচ্ছে এই যে আপনার নাশকতা, এই যে আপনার দাসের পেট্রোল বোম মারা, ককটেল মারা, জনগণের উপর হামলা করা, উনি ঠিকই বলেছেন যে এটা আমাদের জন্য মর্মান্তিক দৃশ্য, কিন্তু এটা সূচনা করেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে আন্দোলন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য 95-96। আমাদের এই ইতিহাস বলতে থাকা দরকার, তখন প্রথম শাহবাগের সামনে আপনার বাসের মধ্যে গান পাউডার ছিটিয়ে 12 জনকে মেরে ফেলা হয়েছিল, তখন অফিস যাত্রীদেরকে দিগম্বর করে রাস্তায় অপমান করা হতো, তখন দোকানপাটে হামলা হয়েছে সাধারণ জনগণের উপর, ওটা ছিল সূচনা। অবশ্যই তখনকার থেকে এখনকার মাত্রা আরো বেড়েছে, কিন্তু সূচনাটা হয়েছিল আওয়ামী লীগের হাতে, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। আর আপনি যেটা বলেছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথের চিত্র, এখনকার রাজপথের চিত্র এক কিনা, এক না। আমার তো মনে হয় বিরোধী দলের প্রতি দমন নীতি এবং নির্যাতনের ক্ষেত্রে এরশাদ আমাদের বর্তমান দুই নেতৃত্বে অন্তত কম্পারিটিভলি নমনীয় ছিলেন। এরশাদের আমলে বহু খারাপ ঘটনা ঘটেছে, বহু মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের দুই নেত্রীর আমলে ক্রমাগত ভাবে প্রধান বিরোধী দলকে দমন করার যে নীতি অনুষ্ঠিত হচ্ছে সেটা একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এবং এই পর্যায়ে গত বিএনপি আমলেও আওয়ামী লীগের পক্ষে রাজপথে আন্দোলন করা শেষ এক দুই মাস ছাড়া কখনো সম্ভব হয়নি, আর এখন আওয়ামী লীগ ইফেক্টিভলি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে এই লাস্ট এক দুই মাসেও রাজপথে আন্দোলন করা টোটালি আপনারা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।
বেশ, আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
হ্যালো,
আমি কামরুল জামান বলছি জার্মানি থেকে।
বলুন।
আসলে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা প্রবাসে যারা বসবাস করছি তারা মূলত বেশ উদ্বিগ্ন। একই জাতির ভেতরে আমরা যেভাবে নিজেকে বিভক্ত করে রেখেছি এবং এই বিভক্তিটাই হচ্ছে মূলত আমাদের আজকের এই সমস্যা। গণতন্ত্রের নামে বা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আমরা আমাদের প্রত্যেকটা বিভক্ত দল কেউ কিন্তু সেটাকে মানছি না। আমি যদি আজকে দুটো বৃহত্তর দলকেই বলি, বর্তমান সরকারি দল তারা গণতন্ত্রের কথা বলছে কিন্তু গণতন্ত্র মানে না, আর বিরোধী দল হয়তো বিএনপি তারা গণতন্ত্র বোঝেই না। তো এর মাঝে যে বিষয়টি আসছে যে একটি তৃতীয় শক্তি, যারা মানে ধর্মীয় শক্তি বলুক আর যাই বলুক অশিক্ষিত শক্তি, তারাই কিন্তু আজ প্রভাবিত হচ্ছে। এবং এর যে একটা সমাধান আমরা প্রবাস থেকে যারা কামনা করি, আমার ধারণা যদি এর সত্যিকার অর্থে মুক্তি আমরা চাই, প্রত্যেকে চাই, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সাধারণ শিক্ষাকে প্রভাবিত করে এই ধর্মীয় শিক্ষা, যেটা যেটাকে বলা হয় মাদ্রাসা শিক্ষা, সেই শিক্ষার প্রভাবটাকে কমিয়ে আনতে হবে। অন্যথায় বাংলাদেশের মুক্তি আদৌ সম্ভব নয় বলে আমি মনে করছি। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি এই বিষয়ে আপনাদের মানে ভাবনাটা কি?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ডক্টর আসিফ নজরুলের কাছে আসব যে ধর্মীয় শিক্ষার প্রভাব কমিয়ে এনে সাধারণ শিক্ষা আরো মানে তার সুযোগ করে দিলেই কি এই সমস্যার সমাধান হতে পারে?
আমি জেনারেলি উনার সাথে একমত, তবে মূল কথা হচ্ছে ধর্মীয় শিক্ষার নামে আমাদের এখানে কি প্রকৃত ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে? ধর্ম তো কাউকে হানাহানি করতে, কাউকে সাম্প্রদায়িক হতে, অন্যের সম্পত্তি দখল করতে, সংখ্যালঘুদের হত্যা করতে নির্দেশ দেয় নাই। ধর্মের নামে অধর্মের চর্চা হচ্ছে। আমি মনে করি মাদ্রাসা শিক্ষাকে শিক্ষা ভিত্তিক করতে হবে, যুগাপদী করতে হবে। এবং আমাদের দেশে অধিকাংশ বিত্তহীন পরিবার যে অসহায়ত্ব থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দেয়, আমরা যদি সমাজে সম্পদের সুষ্ঠু বন্টন করতে পারতাম, সবাইকে শিক্ষা স্বাস্থ্য অধিকার দিতে পারতাম, যদি সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত না থাকতো, তাহলে বাংলাদেশে কখনোই মাদ্রাসা শিক্ষার নামে এই ধরনের অপধার্মিক শক্তির আপনার প্রকোপ ঘটতো না। দায়টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি, যারা গণতন্ত্রের কথা বলে তারা দেশের যদি সম্পদের সুস্থ বন্টন করে আজকে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা যদি শিক্ষাগত অবস্থা স্বাস্থ্যগত অবস্থা যদি একটা জায়গায় নিয়ে যেত, আপনি দেখেন তো সম্পন্ন ঘরের পরিবারে কি উগ্রবাদী বেশি জন্ম নেয় নাকি যারা আপনার খুবই চ্যালেঞ্জ লাইফ লিড করে তাদের পরিবারে উগ্রবাদী বেশি জন্ম নেয়। সেই জায়গাটা দূর করতে হলে এই প্রধান দুটা দলকে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে হবে, সুশাসনের প্রতিযোগিতা এবং চর্চা করতে হবে।
আরেকটি চিঠি ইমেলে এসছে আমাদের কাছে, মোহাম্মদ আবদুল্লাহ ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের তিনি চুয়াডাঙ্গা থেকে লিখছেন। তিনি ফোন নাম্বার দিয়েছিলেন কিন্তু ফোনে যোগাযোগ করা গেল না, কারণ ফোন নাম্বারটা পুরো ঠিক নেই। তিনি লিখছেন, নির্বাচনের বিরোধিতা করে যখন বিরোধী দলের অবরোধ কর্মসূচির সময় ক্রমশই বাড়ছে, তখন একতরফা নির্বাচনে নানা উদ্যোগ আয়োজনে চলছে। মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ হয়েছে, প্রধান বিরোধী দল এই প্রক্রিয়ায় শরিক না হয় নির্বাচন প্রক্রিয়া থেকে আনুষ্ঠানিকভাবেই তারা নিজেকে সরিয়ে নিল। জাতীয় পার্টির পক্ষ থেকেও দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন যে পরিবেশ নেই, এই অজুহাতে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিরোধী জোটের অবরোধের ডাক দেয়া আছে। নির্বাচন ঠেকাতে এখন যদি তারা আরও কঠোর কর্মসূচি দেয় তবে পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? এই অবস্থায় মনে হচ্ছে সমঝোতার আহ্বান উপেক্ষিত হয়েছে এবং দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দুই দফা অবরোধ কর্মসূচিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। আবদুল্লাহ হয়তো জানেন যে সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। এই অবস্থায় শান্তিপূর্ণ, অবাধ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন কেবল দুরূহ নয়, অসম্ভব। তো এই প্রশ্নে তিনি রাখছেন যে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প যেমন নেই, কিন্তু একটি নির্বাচনকে তখনই প্রকৃত নির্বাচন হিসেবে উল্লেখ করা যায় যদি তা হয় অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ। তো এই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন কিভাবে মেটানো যাবে? আবদুল্লাহর চিঠিতে মূলত সেই প্রশ্ন। অ্যাডভোকেট সুলতানা কামাল,
আমার মনে হয় যে আবদুল্লাহ স্যার যে কথাগুলি বলেছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশই নাই। তিনি তো অত্যন্ত পরিষ্কার বিশ্লেষণ দিয়ে তার মন্তব্য সেখানটায় দিয়েছেন এবং আমরা সবসময় এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণতন্ত্রের কোনো বিকল্প এখন পর্যন্ত আমরা জনগণের যে অংশগ্রহণ, অংশীদারিত্ব সেটা নিশ্চিত করার জন্য এর থেকে শ্রেয়তর কোনো ব্যবস্থা আমাদের জানা নেই। গণতন্ত্রের মধ্যে আমরা করতে চাই এবং আমরা সবসময় বলি যে দুর্বল গণতন্ত্র অন্য যে কোনো তন্ত্রের থেকে ভালো এবং সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে এটাও ঠিক যে সেই গণতন্ত্রের কতগুলি নিয়ম নীতি আছে সেটার বাইরে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সেটা আবার গণতন্ত্রই থাকে না। তো সেটা আমাদের রাজনীতিকদের বুঝতে হবে যে গণতন্ত্র যদি আসলে ধারাবাহিকতা বজায় রাখতে হয় তাহলে জনগণের যে অংশগ্রহণ, অংশীদারিত্ব সেটাকে নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য সুষ্ঠু পরিবেশ
অবশ্যই। আমাদের আসলে টেলিফোন বাজছে, দেখি কে বলছেন, কোথা থেকে আমরা নিয়ে নিই কারণ লাইন কেটে যাচ্ছে আবার। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ কে বলছেন ভাই?
হ্যালো,
হ্যাঁ বলুন।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
আমি বলছিলাম আমাদের বাংলাদেশ,
আপনি 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 কোথা থেকে বলছেন ভাই? আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন?
আমি নওগাঁ পোস্ট থেকে বলছি।
আপনার নাম?
পরিস্থিতিটা আওয়ামী বিধান আর সংবিধানের সঙ্গে পেশ লাগাই দিল। উনি যদি তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যদি সহনীয় পর্যায়ে মেনে নিত, ওখানে ওখানে বিচারপতি বললেন যদি অন্তত পক্ষে 2 বছর চালা লাগে, এটা যদি উনি 1 বছর করতেন তাহলে তো আজকে আমাদের বাংলাদেশে 50-60 লোক মারা যেত না 1 বছর নিত। আমরা এই যে অবস্থা শুরু হয়েছে, আবার যদি বিরোধী যদি হবে না, আবার যদি এরকম অবরোধ ডাকে, তা আমাদের পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণ করবে?
আচ্ছা ভাই, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমি আপনার প্রশ্ন, আমাদের প্যানেলে যারা আছেন অ্যাডভোকেট সুলতানা কামাল এবং ডক্টর আসিফ নজরুল, আমি দুজনের কাছে আসছি আপনার প্রশ্নটি নিয়ে। অ্যাডভোকেট সুলতানা কামাল,
জি, যে কথাটা আজকে এখন প্রশ্নকর্তা বললেন, একটু অসুবিধা হয়েছে বুঝতে। তিনি
মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা মেনে নিলে হয়তো এই পরিস্থিতি দাঁড়াতো না, মূলত আমি যা বুঝলাম সেটাই উনি বলতে চাচ্ছেন।
আচ্ছা, হ্যাঁ, সেটাই এখন মোটামুটি একটা সাধারণ ধারণা হিসাবে দাঁড়ানো গেছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নিলে হয়তো এই অবস্থা হতো না। এবং তিনি বোধহয় এই কথাটা বলেছেন যে বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা যাবে না, অন্য কাউকে করলেও হতো, সেটা বলেছেন। এটা স্বাভাবিকভাবে আমার মনে হয় যে একটা গ্রহণযোগ্য ধারণা যে তত্ত্বাবধায়ক সরকারের কি বলে পদ্ধতিটা মেনে নিলে এই ধরনের
জায়গায়।
আমার যেটা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন হওয়ার পরে 2001 সালে সংখ্যালঘুদের উপরে প্রচন্ড রকম অত্যাচার হয়েছে, পরবর্তী সময়েও হয়েছে, এবং যেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সংখ্যালঘুদের উপরে চালিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু চলেই গেছে, সেটা কেউ থামাতে পারে নাই। এখন যেটা হয়েছে সেটার সঙ্গে যতটা না আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা জড়িত, তার থেকে অনেক বেশি যুদ্ধ অপরাধের বিচারটাকে বানচাল করার একটা অপচেষ্টা এখানটায় রয়েছে। কাজেই শুধুমাত্র সেটা মেনে নিলেই যে এই অবস্থা ক্ষান্ত হতো সেটা না, তবে সেটা সরকারের হয়তো করে দেখানো উচিত ছিল যে এটা যখন আমরা মানলাম দেখা যাক যে এখন কোন রকম সংঘর্ষ কেউ করে কিনা, এই ধরনের সংঘর্ষ হয় কিনা,
আরেকটি
সেই জায়গাটা হয়তো তারা পড়তে পারতো।
আরেকটি ইমেল এক্ষুনি এসছে মোহাম্মদ শফিকুল আলম, তিনি লিখছেন যে দেশের বর্তমান অবস্থায় প্রায় 95% লোক মনে করে যে দেশের অবস্থা আর ভালো হবে না। তো আমি এটার এই চিঠিটাই নয়, এর আগে যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এলো, ডক্টর আসিফ নজরুল আপনি কি বলবেন?
প্রথমে বলি, আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের দাবি যাতে মানতে না হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে যাতে যুদ্ধ অপরাধের এটার দিকে কনফিউজ করা যায়, এই জন্য সরকার পরিকল্পিতভাবে পুরো ব্যাপারটা করিয়েছে, যে কারণে আপনার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হলে সরকার যেন বলতে পারে এটা যুদ্ধ অপরাধীদের রক্ষার আন্দোলন। আমার কথা হচ্ছে, সরকার যদি যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে এতই আন্তরিক হতো তাহলে 5 বছরে বিচার শেষ করে ফাঁকি দিয়ে দিল না কেন? এটা খুবই একটা স্পেশাল ট্রাইব্যুনালে, আপনি পৃথিবীতে দেখেন বহু নজির আছে, একটা স্পেশাল ট্রাইব্যুনালের বিচার হতে কতদিন লাগে, দিলে দিল না কেন, ঝুলিয়ে রাখলো কেন, এবং এখন পর্যন্ত দিচ্ছে না কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি আমরা এটা আপনার বছর খানেক আগে খুবই স্ট্রংলি আমরা অনেকে বলেছি, আমি মুজাহিদুল ইসলাম সেলিমকে নিজের কানে বলতে শুনেছি যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেন, তারপর যদি আমরা দেখি বিএনপিকে কোনোভাবে জামাতের সাথে কোন রকম গাঁটছড়া বাঁধছে, তখন আমরা আরো সুনির্দিষ্ট ভাবে বলতে পারতাম যে তারা যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য এটা করছে। এখন আপনি যুদ্ধ অপরাধীদের বাঁচানোর এই এই জামাদলের মধ্যে দিয়ে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের বা এই যে মানুষের ন্যায্য প্রত্যাশা, যুদ্ধ অপরাধীদের বিচার হোক, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এই প্রত্যাশার যে সেন্টিমেন্ট সেটাকে ইউটিলাইজ করে আপনি যদি জনগণের আরেকটা যে প্রত্যাশা যে তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা তাদের ভোট দিবে এবং দে উইল বি কাউন্টেড, তাদের ভোট কাউন্টেড হবে, এই প্রত্যাশাকে যদি আপনি দমন করতে চান তখন পুরো ব্যাপারটা তো ঘোলাটে হয়ে যায়। ফলে আমাদের তো কোনোদিনও নিশ্চিত ভাবে বলা সম্ভব না যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি আওয়ামী লীগ মেনে নিত তাহলেও গন্ডগোল হতো, তাহলেও বিএনপি জামাতে বাঁচানোর চেষ্টা করতে, আমাদের পক্ষে বলা সম্ভব না। বলেছেন এটা বন্ধ করার জন্য আওয়ামী লীগের বহু আইন উচিত ছিল, আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের যে প্রতিনিধি দল সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে গিয়েছিল, সেখানে উনি নিজেও বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের কথা, এবং ওই কমিটির প্রত্যেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা।
ডক্টর আসিফ নজরুল, আরেকটি ফোন বাজছে এবং ও বারবার কেটে যাচ্ছে, লাইনটা আমরা নিয়ে নিই, কারণ ঢাকা থেকে অনেক সময় ফোনের লাইন ভালো থাকে না, তারা যোগাযোগ করতে পারেন না। হ্যালো,
হ্যালো, হ্যাঁ আমি,
হ্যাঁ বলুন, আপনার নাম?
আমি রবিউল কবির বলছি, সেতাপুর দিনাজপুর থেকে।
হ্যাঁ বলুন ভাই।
আমি আমি আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আমরা মূল আলোচনাটাতেই থাকছি না আমার মনে হচ্ছে, কারণ আজকের বাংলাদেশের এই অবস্থাটার জন্য আসলে দায়ী বর্তমান এই অবস্থাটা কে তৈরি করলো? আজকে যদি কেয়ারটেকার সরকারের যে বিধানটি বাংলাদেশে প্রচলিত ছিল সেটি বাতিল করা না হতো এবং এই নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের জন্য তাহলে তো আজকে বিএনপির আন্দোলন করার প্রয়োজন পড়তো না, হরতাল করার প্রয়োজন পড়তো না, অসহযোগ আন্দোলন করার প্রয়োজন পড়তো না। আমি সুলতানা আবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই সমস্যা তো এক মিনিটে সমাধান করা সম্ভব। যদি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে যে ঠিক আছে আমি কেয়ারটেকার সরকার না হোক কিন্তু একজন নির্দলীয় ব্যক্তিকে সরকারের প্রধান করে দিচ্ছি, আসুন সকালে মিলে হত্যা করি, আমি মনে করি এখনই বললে এখনই এই মুহূর্তে সমস্ত আন্দোলন হরতাল অবরোধ সব,
মানে আমাদের সময় হাতে বেশি নেই, আমি
একটু বলে নেই।
হ্যাঁ বলুন।
সুলতানা কামাল আপা বারবার যে যুদ্ধাপরাধীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায়, কিন্তু বাংলাদেশের মানুষ আরো যেটি চায় সেটি হচ্ছে নিরপেক্ষ নির্বাচন।
ধন্যবাদ ভাই আপনার বক্তব্যের জন্য। আমি সুলতানা কামালের কাছে আসছি, আপনি কিছু বলবেন খুব সংক্ষেপে, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে, অনেক প্রশ্ন রয়ে গেছে।
নিরপেক্ষ নির্বাচন চাওয়ার ব্যাপারে আমার মনে হয় না যে আমার কোন দ্বিমত আছে কারোর সঙ্গে, যদি থাকতো আজকে আপনাকে প্যানেলে ডাকতেন না, কারণ একটা আমার অবস্থানগত কারণেই আপনারা আমাকে প্যানেলে ডেকেছেন, কাজে যিনি আমাকে মনে করে দিয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ। তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে নিরপেক্ষ, তবে আমি এটা অবশ্যই আবারও বলবো যে তত্ত্বাবধায়ক সরকার হলেই যে নিরপেক্ষ নির্বাচন হয় সেটা কিন্তু এখন যারা নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাইছেন তারাও মানেন নাই, তারা কিন্তু ফখরুদ্দিনকেও ফাঁসি দিতে চেয়েছেন। এর আগেও যখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে তারা সংসদে যান নাই, কারণ সেই নির্বাচন তারা মানেন নাই। কাজে এগুলি নিয়ে বহু তর্ক হতে পারে, এটা আজকের বলার কথা না, তবে অবশ্যই যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটা এখানে একটা বিরাট বড় ভূমিকা রাখছে এটা মনে করি আমার বিশ্বাস।
হ্যাঁ আমাদের ফোন আসছে, আমরা নিয়ে নিই আর একটা।
হ্যালো, জার্মানটাউন মেরিল্যান্ড থেকে মারুফ রহমান বলছি। বসে বসে দেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা যত সহজ, বাস্তব অবস্থা তার চেয়ে কিন্তু অনেক কঠিন। তবে অনুমান করতে কষ্ট হয় না যে দেশের মানুষ কিভাবে নিজের জীবন বিপন্ন করে প্রতিদিনের কাজকর্ম করে যাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, কারণ প্রশ্নটি যেমন সবার জানা এর উত্তরও কিন্তু সবারই জানা। জানেন না বা মানেন না শুধুমাত্র দুজন মানুষ ক্ষমতা নিয়ে, যাদের একগুঁয়েমি আজ 16 কোটি মানুষের কষ্টের কারণ। আর লজ্জায় মাথা নত হয় যখন দেখি বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান নিয়ে বিদেশিদের ঘুম হারাম হয়ে যায়। তবে একটা কথা জোর দিয়ে বলা যায়, সেটা হলো বাংলাদেশের মানুষ যতদিন ভোট দিতে না শিখবে, যতদিন নৈতিক চরিত্রহীন রাজনীতিকদের ভোট নিয়ে প্রতারণাটা বুঝতে না পারবে, ততদিন এদের অবস্থা কাটার সম্ভাবনা নেই বললেই চলে। গত 30 বছরে দেখা গেছে 5 বছর আগে যাকে আন্দোলন করে ক্ষমতাচ্যুত করা হয় আজ তাকেই ভোট দিয়ে জয়মালা পড়ানো হয়, মাঝখানে কিছু সময়ের জন্য সাময়িক হস্তক্ষেপ, তাও আবার জনগণের সমর্থনে। এই চক্রই আজ বাংলাদেশ। এত কিছুর পরেও আমরা প্রবাসীরা অনেক স্বপ্ন নিয়ে দেশের দিকে তাকিয়ে থাকি। ধন্যবাদ।
ধন্যবাদ মানুষ আপনার বক্তব্যের জন্য। পরবর্তী আরেকজন শ্রোতা ফোন করছেন, তার আসলে টেলিফোনটা আমরা নিয়ে তার বক্তব্য শুনে নিই, তারপরে আমরা প্যানেলের কাছে যাচ্ছি।
হ্যালো।
হ্যালো,
আমি কাইয়ুম খান কলম্বিয়া মেইল্যান্ড থেকে বলছি। সাম্প্রতিক বাংলাদেশে যে একটা অসহনীয় অবস্থা যাচ্ছে, বিশেষ করে সারা বাংলাদেশ জুড়েই, এবং সাথে যেটা এর আগে তেমন দেখা যায়নি, সাধারণ মানুষ অসহনীয় একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। দুটি রাজনৈতিক দলের এক ধরনের জেরা যদি বলবো বা যেটাই বলি, ক্ষমতার পালাবদল যেটাই বলি না কেন, এর থেকে বিপু প্যানেল কি মনে করেন, এর থেকে আমরা কিভাবে এন্ড অফ দ্য লাইট, টানেল লাইট দেখতে পাবো কি, যেটা যেটা একটা সুষ্ঠু পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে?
ধন্যবাদ ভাই। কোনো আশার আলো দেখা যাবে কি, কারণ সুষ্ঠু পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। খুব সংক্ষেপে ডক্টর আসিফ নজরুল আপনি বলবেন, এবং তারপরে আমি সুলতানা কামালের কাছে যাচ্ছি, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে।
আমি মনে করি বাংলাদেশের বৃহত্তর মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। কিছু সুবিধাবাদী মানুষ, কিছু উচ্ছিষ্ট ভোগী মানুষ নানান ইস্যু তৈরি করে, নানান চালাকি করে, নানান কিছু করে জনগণের সংগ্রামকে দীর্ঘায়িত করেছে, রক্তক্ষয়ী করেছে, জনগণের ছাপানিশ বাড়িয়েছে। আলটিমেটলি জনগণের রায়ের জয় হয়। জনগণ যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে, এটাকে দমন করার ক্ষমতা বাংলাদেশে কারো নাই। ফর দ্য টাইম বিং এটাকে বিলম্বিত করা যাবে, দমন করা যাবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষ একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে জীবন, কাপ্য জীবিকা এসব স্যাক্রিফাইস কোনো ব্যাপার না। এটা আমরা 71 সন থেকে 71 আগের থেকে বহুবার প্রমাণ করেছি। ফলে আলটিমেটলি ধরেন
ফর দ্য টাইম বিং হয়তো এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের জন্য হয়তো আপনি অন্ধকার দেখবেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি ভালো সময় আসবে।
ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল।
হ্যাঁ অবশ্যই, আমিও খুবই আশাবাদী যে নিশ্চয়ই এই অবস্থার অবসান ঘটবে, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু জায়গায় জায়গায় ফেস্টুন ব্যানার নিয়ে মানুষ সাধারণ মানুষ দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা এই সহিংসতা আর চাই না, এই সহিংসতা বন্ধ করতে হবে। এবং আজকে যত গতকাল যতদিন দাঁড়িয়েছিল আজকে তার থেকে বেশি মানুষ দাঁড়িয়েছে, আমি জানি আগামীকাল আরো বেশি মানুষ দাঁড়াবে, তখন সেটা সত্যিকার অর্থে জনগণের আন্দোলন হবে। এখন যে আন্দোলন হচ্ছে সেখানে শুধু সন্ত্রাসীরা সন্ত্রাস করে যাচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করছে, সাধারণ মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে,
কোনো
আন্দোলন বলে আমি মনেই করি না। যখন আন্দোলন শুরু হবে যে আমরা একটা সুষ্ঠু
নির্বাচন অসংখ্য ধন্যবাদ। শ্রোতারা যারা প্রশ্ন করলেন যারা শুনলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আগামী বুধবার আবার অন্য কোন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আজ এই পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।